হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে অনিয়মের কারণে ওই দেশটি বিদ্যমান পদ্ধতি ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দিচ্ছে।
রয়েছে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হুসাইন শাকিলের রিপোর্ট।
রোহিঙ্গা ক্যাম্প সফরকালে বিশ্বের সবচেয়ে নিগৃহীত জাতি আখ্যায়িত করে বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন সমাবেশের ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তির ন্যাফটার জায়গায় তার পরিবর্তে বলবৎ করতে মেক্সিকোর সঙ্গে একটা বাণিজ্য চুক্তি উপনীত হয়েছে ক্যানাডাকে বাদ দিয়ে, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার ট্রাম্প বলেন নতুন এর অফার নাম হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য চুক্তি। ওই ন্যাফটা নামটা মুছে ফেলব আমরা, বহু বছর যাবত এই ন্যাফটার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে বিস্তর। ট্রাম্প টেলিফোনে কথা বলছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেইনা নেইটোর সঙ্গে, কথা বলছিলেন টেলিফোনে ওভাল অফিস থেকে, এবং ওটা দেখতেই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে কিনা ট্রাম্প বলেন এটা একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের দেশের জন্যে, বাণিজ্যের জন্যে। মেক্সিকোর প্রেসিডেন্ট এটাকে ন্যাফটার নবায়ন, আধুনিকায়ন বলে অভিহিত করে আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প যেটাকে কিনা ২৪ বছরের পুরনো ত্রিদেশীয় মৃত রফা বলে অভিহিত করেছেন। ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টকে বলেন অদূর ভবিষ্যতে এই বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করব আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প সেই ২০১৬র নির্বাচনী প্রচারণার সময় থেকেই ন্যাফটা বা উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বাজে একটা বাণিজ্য রফা বলে অভিহিত করে এসেছেন। জাপান বলছে উত্তর কোরিয়া এখনও তাদের জাতীয় নিরাপত্তার জন্য পূর্ববর্তী হুমকি হয়ে রয়েছে, বহির্বিশ্বে তাদের সর্বসাম্প্রতিক কূটনৈতিক সদিচ্ছার মনোভাব ফলাও করে প্রচারিত হওয়া সত্ত্বেও। আজ মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা নীতি বিষয়ক বাৎসরিক নিবন্ধে যে মূল্যায়ন উপস্থাপিত হয়েছে তাতেই বিশ্লেষণের বিষয়টি স্থান পায়। সামরিক বাহিনী উল্লেখ করেছে উত্তর কোরিয়া ৩টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, ৪০এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পরীক্ষামূলকভাবে ২০১৬র পর থেকে নিয়ে এ পর্যন্ত, এবং এর কোনো কোনোটা জাপানের মাথার ওপর দিয়ে আকাশ সীমা দিয়ে পাড়ি জমিয়েছে। টোকিও বলছে তারা এখন যুক্তরাষ্ট্রের তৈরি আসমুদ্র অন্তরীক্ষ প্রতিরক্ষা রেডার এইজেস কেনবার কথা বিবেচনা করছে, যাতে উত্তর কোরিয়ার তরফের যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা সম্ভব হতে পারে। রিপোর্টে প্রতিপক্ষীয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার নবতর কূটনৈতিক অন্তরঙ্গতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ক্যাম্বোডিয়ায় বিতর্কিত যে নির্বাচন প্রধানমন্ত্রী হুনসেনের ক্ষমতা কুক্ষিগত করে রাখাকে সম্প্রসারিত করে, তারই প্রেক্ষিতে দেশটির বিলুপ্ত বিরোধী দলীয় পার্টির ১৪ সদস্যকে এখন মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্নমপেনের প্রেসার কারাগার থেকে ওই ১৪ জনকে মুক্তি দেওয়া হয়। এরা ক্যাম্বোডিয়ার রাজার কাছ থেকে ক্ষমা মঞ্জুরি পেয়েছেন। ২০১৪ সালে যে সড়ক বিক্ষোভ মিছিল শেষাবধি সহিংস রূপ পরিগ্রহ করে, তাতে অংশগ্রহণের প্রেক্ষিতে এরা বিদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। পাকিস্তানের এক ক্রিকেট খেলোয়াড় মুসলিম বিরোধী মারকুটে ওলন্দাজ রাজনীতিবিদ গ্রিট ওয়াইল্ডার্স ইসলামের রসুলুল্লাহ হজরত মুহাম্মদের চেহারা নিয়ে ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার যে আয়োজন করেন সেই তার জন্যে তাঁর প্রাণনাশের পুরস্কার স্বরূপ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন। খালেদ লতিফ গ্রিট ওয়াইল্ডার্সের মাথার দাম ধার্য করেন ২৪,০০০ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন। স্পট ফিক্সিংয়ের দায়ে গত বছর খালেদ লতিফকে ৫ বছরের জন্য ক্রিকেট খেলায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। গ্রিট ওয়াইল্ডার্স বলেছেন প্রতিযোগিতার জন্য ২০০০ কার্টুন পেয়েছেন তিনি। আমেরিকান কার্টুনিস্ট বস ফস্টিন বিচারকের দায়িত্ব পালন করবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের 10টি রিক্রুটিং এজেন্সিকে বাংলাদেশ সরকার কারণ দর্শাও বা শো কজ নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিক নিয়োগের বর্তমান পদ্ধতিতে মালয়েশীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেবে বলে যে শোনা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি খাতে এক শ্রেণীর অসাধু কোম্পানি এবং ব্যক্তিবর্গের একচেটিয়া নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগে 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে ওই দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের বর্তমান পদ্ধতি বন্ধ করে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,
মালয়েশিয়ার শ্রম বাজার যে বন্ধ হয়েছে বলে করেছে এটা একেবারে ডাহা অসত্য একটি তথ্য। আরো স্বচ্ছ আরো জবাবদিহিতামূলক করতে চান এবং সেই জন্য খুব শীঘ্রই তাদের সাথে আমাদের একটা বৈঠক হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে জনশক্তি রপ্তানি বিষয়ে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাই নবাবগঞ্জ জেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির 4 সদস্যকে আটক করেছে বলে জানাচ্ছেন আমাদের অপর ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
র্যাব 5-এর চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাইদ আব্দুল্লাহ মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার গভীর রাতে চাপাই নবাবগঞ্জ জেলা শহরের একটি পরিত্যক্ত ঘরে গোপন বৈঠকের সময় জেএমবির ওই 4 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি এবং 400 গ্রাম গান পাউডারও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আটক হওয়া জেএমবি সদস্যরা হলেন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল কাদের, আমিনুল ইসলাম, আব্দুর রহমান এবং আখতারুল ইসলাম। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলম ঢাকা থেকে আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন। এই রিপোর্টটি নেপালে বাংলাদেশের অসরকারি বিমান সংস্থা ইউএস বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা সম্পর্কে।
তদন্ত কমিশনের সদস্য সচিব বুদ্ধিসাগর লামিসানে মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনাটির তদন্ত এখনো শেষ হয়নি। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনকে প্রতারণামূলক বলে আখ্যায়িত করে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ আপত্তিকর এবং অনৈতিক। পত্রিকাটি সোমবার এক রিপোর্টে বলেছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় পাইলট আবিদ মানসিকভাবে বিপর্যস্ত ও বেপরোয়া ছিলেন। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির 71 জন আরোহীর মধ্যে 51 জন নিহত হন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সিরিয়া 2011-র গৃহযুদ্ধের পর এখন মনে হচ্ছে মৃত্যু আর ধ্বংসযজ্ঞের গহ্বর থেকে ক্রমশ বের হয়ে আসছে যেন। তবে এই যে ধ্বংসযজ্ঞ থেকে অব্যাহতি লাভ, এটাও আবার ব্যাহত হয়ে পড়তে পারে পানি সংকটের কারণে। যে পানি সংকট থেকে পরিত্রাণের জন্য কিভাবে কি ব্যবস্থা নেওয়া হবে, হচ্ছে, শান্তি আর নবতর সংঘাত সংঘর্ষের হাত থেকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বের হয়ে আসতে হবে কিভাবে, হতে পারে, সে তার উপর নির্ভরশীল অনেক কিছুই, মনে করছেন বিশ্লেষকেরা। ফোরাত নদী অন্তর্গত যে ভূখণ্ড তা আজকের সময়ের তুরস্ক, সিরিয়া ও ইরাক অবধি বিস্তৃত, যা কিনা অর্ধচন্দ্রাকার উর্বর ভূখণ্ড হিসেবে পরিচিত ঐতিহাসিক সময়কাল থেকেই। ওখানেই এখন পানির স্বল্পতা দেখা দিচ্ছে, খরা চারিয়ে উঠছে, ফল ফসল দুষ্প্রাপ্য হচ্ছে। জলবিদ্যুৎ উৎপাদন বাড়াতে কৃষিকাজে জলসেচের যোগান বৃদ্ধিকল্পে আনাতোলিয়া অঞ্চলে তুরস্ক 80-এর দশক থেকে নিয়ে এ অবধি 23টি বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এতে সিরিয়া এবং ইরাকে পানির স্বল্পতা দেখা দেয় 2014-এ পৌঁছিয়ে। তুরস্কের নেতারা একপাক্ষিকভাবে সিরিয়া ও ইরাকের সঙ্গে সম্পাদিত একটি জলধারা শরিকানা চুক্তি খারিজ করে দেয়। সদ্য প্রয়াত সেনেটর জন ম্যাকেনের শেষ কৃত্যানুষ্ঠান হতে চলেছে এই আসছে শনিবার দিন। ইতিমধ্যে দেশ বিদেশের নেতা নেতৃবর্গ, রাজনৈতিক মতাদর্শ সংশ্লিষ্টতা নির্বিশেষে যুক্তরাষ্ট্রের এই ওয়ার হিরো, এই দেশপ্রেমী রাজনৈতিক নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন অব্যাহত রেখেছেন। তাঁর রাজনৈতিক চিন্তাধারা দর্শনের প্রতি স্তুতিবাদ অব্যাহত রেখেছেন তাঁরা। ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে অনুষ্ঠিতব্য শেষকৃত্যানুষ্ঠানে মরণোত্তর স্তুতিপাঠে অংশ নেবেন সাবেক 2 প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ W. বুশ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং প্রাক্তন সেনেটর জোসেফ লিবারম্যানও বক্তব্যের অবতারণা করবেন ওই অনুষ্ঠানে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো এখানেই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। রোহিঙ্গা সংকটের পর থেকে ক্যাম্প পরিদর্শন করেছেন বিশ্ব নেতারা। মিয়ানমারের বর্বরতার বিচার এবং রোহিঙ্গাদের অধিকারের কথা বলেছেন সবাই। কিন্তু রোহিঙ্গা সংকট সমাধানের কতটুকু অগ্রগতি হয়েছে তা জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিল।
রোহিঙ্গা সংকটের পর থেকে গত এক বছরে অনেক বিশ্ব নেতার পা পড়েছে রোহিঙ্গা ক্যাম্পে। সবাই একই সুরে বলেছেন মিয়ানমারের বর্বরতার বিচার হওয়া উচিত, রোহিঙ্গাদের ফিরে পাওয়া উচিত মাতৃভূমি। কিন্তু বছর শেষে ফলাফলই বা কি, রোহিঙ্গা সংকট সমাধানের কতটুকুই বা অগ্রগতি? রোহিঙ্গা ক্যাম্প সফরকালে বিশ্বের সবচেয়ে নিগৃহীত জাতি আখ্যায়িত করে রোহিঙ্গাদের জন্য বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
It is probably one of the most tragic stories in relation to the violation, the systematic violation of human rights. And I have no doubt, and I was in North Rakhine State twice in my past capacity as High Commissioner for Refugees, I have no doubt that the Rohingya people has always been one of, if not the, most discriminated people in the world.
এই সংকট কেবল রোহিঙ্গাদের নয়, নিজে সহ সবাইকে রোহিঙ্গাদের অবস্থানে দাঁড় করিয়েছিলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম।
That the situation of refugees in the world is everybody's problem. This is not a problem for the host country only. This is not a problem for just the refugees. This is everybody's problem. Now, endorse completely, and we have been very clear, the World Bank Group stands with and next to the Secretary General and the entire UN system in insisting on the conditions that were laid out very clearly in Kofi Annan's report. We believe that everyone has a right to not fear discrimination, to have access to education, have access to health care, have access to a livelihood, and in this situation we heard heartbreaking stories of what happened to these people who were simply trying to live their lives in their homes in Rakhine State.
রোহিঙ্গা সংকটের 8 মাসের মাথায় ঘুরে গেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। 30 সদস্যের প্রতিনিধি দলের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত গুস্তাভো মেজা চুয়াদ্রা বলেছেন রোহিঙ্গা ইস্যুটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
See in what way the Security Council can help to the solution. That's the reason we are visiting not only Bangladesh and the camps, but we are visiting Myanmar. We will have thorough discussions with all the authorities, different authorities at the central and local levels. We are visiting the Rakhine State, we are visiting the area. So after that, we will assess, we will have discussions in New York and the Security Council to see what are the next steps.
চীন, রাশিয়া ও ভারতের চাপ থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন অনেকটা সহজ হতে পারে বলে বিশ্লেষণ করা হচ্ছে। তবে সবাইকে একমত হতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
একমত হতে হয়তো সময় লাগবে, কিন্তু সমস্যাটির সমাধান দ্রুত করা উচিত। সমস্যাটির সমাধান মিয়ানমারেই নিহিত আছে। এই সমস্যাটিতে বাংলাদেশ একটি পার্টি না হয়েও যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এই কারণে বাংলাদেশকে সাধুবাদ জানানো এবং বাংলাদেশের পাশে থাকা, এই বৃহত্তর বিষয়গুলিতে তারা কিন্তু একমত যে মিয়ানমারের বিরুদ্ধে আরও শক্ত কোনো পদক্ষেপের ক্ষেত্রে। অনেকে হয়তো মনে করতে পারেন এটা কালকে হওয়া উচিত, অনেকে মনে করতে পারেন আরও কিছুদিন চেষ্টা করে হওয়া উচিত, অনেকে মনে করতে পারেন না এটা কোনো সমাধান বয়ে আনবে না। কিন্তু দোষটা যে মিয়ানমারের, সমস্যার সমাধান যে মিয়ানমারকে করতে হবে, এই বিষয়ে কিন্তু সকলেই একমত।
আনান কমিশন রিপোর্ট, বাংলাদেশ মিয়ানমার চুক্তি, ও জাতিসংঘ মিয়ানমার চুক্তিসমূহকে রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি বলে উল্লেখ করেছেন আইওএম এর মহাপরিচালক উইলিয়াম লেসিং সুইং।
But I think you have a lot of the elements, some very good elements there. You have the report and recommendations of the advisory committee on Rakhine State of Mr. Kofi Annan and his team. You have this memorandum I mentioned with the UNHCR, UNDP and the government of Myanmar. You have the memorandum of understanding signed between the governments of Bangladesh and Myanmar. So there are a lot of the elements there that should begin to provide a pathway forward, or a roadmap, if you will, to helping the people to go back to their home.
রোহিঙ্গারা ফিরে পাবে অধিকার, যাত্রা শুরু হবে মিয়ানমারের পথ ধরে, এমনটাই প্রত্যাশা সকলের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা নির্যাতনের দায়ে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তা ও কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে গণহত্যার অপরাধের তদন্ত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ সংবাদদাতা মার্গারেট বেশিরের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারের কারণে 2017 সালের 25 আগস্ট থেকে 7 লক্ষাধিক রোহিঙ্গা রাখাইনে তাদের বসতবাড়ি ফেলে প্রাণভয়ে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে ভীত সন্ত্রস্ত ক্ষুধার্ত রোহিঙ্গা শরণার্থীরা কোনো মতে বাঁচার জন্য ঠাঁই পেয়েছে। জাতিসংঘের কর্মকর্তা রাধিকা কুমারস্বামীর মতে, নৃশংস অকথ্য নির্যাতন থেকে বেঁচে আসা ওই মানুষগুলোর জন্য ওটাই অনেক বড় পাওয়া।
The scale, brutality and systematic nature of rape and violence indicate that they are part of a deliberate strategy to intimidate, terrorize or punish the civilian population.
তিনি বলছিলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নৃশংসতার যে ভয়াবহতা এবং ধর্ষণ নির্যাতনের যে কৌশল, তাতে মনে হয় পরিকল্পিত কৌশল হিসেবেই তাদেরকে, অর্থাৎ অসামরিক মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করাটাও ছিল অন্যতম প্রধান একটি লক্ষ্য। তাদেরকে ব্যবহার করা হয়েছে যুদ্ধের কৌশল হিসেবে, যার মধ্যে ছিল ধর্ষণ, গণধর্ষণ, জোরপূর্বক দাসত্ব, বলপ্রয়োগে যৌনকর্ম, অঙ্গহানি ইত্যাদি। বিষয়টির তদন্তের পরামর্শদানকারী জাতিসংঘ প্যানেল বলছে, রোহিঙ্গা জঙ্গিরা মিয়ানমার সেনাদের উপর হামলা করেছিল যাতে মিয়ানমারের কয়েক ডজন নিরাপত্তা কর্মী নিহত হয়, এবং সেই কারণে তাদেরকে প্রতিরোধ করবার জন্য সেনাবাহিনী তাদের উপর পাল্টা হামলা করে। মিয়ানমার সেনা কর্তৃপক্ষের এটি একটি অজুহাতের মতোই। আসলে ওই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। জাতিসংঘ প্যানেলের মতে এটা ছিল যুদ্ধ অপরাধ। জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল এর সদস্য ক্রিস্টোফার সিদর যেমনটি বলেন,
These have principally been committed by the military, the Tatmadaw. The mission has concluded that criminal investigation and prosecution is warranted, focusing on the top Tatmadaw generals in relation to the 3 categories of crimes under international.
Christopher বলছিলেন, প্রথমত সেটি ঘটিয়েছে মিয়ানমার সেনাবাহিনী, জেনারেলদের বিরুদ্ধে ঘটনার তদন্ত শেষ করেছে তারা, এবং আন্তর্জাতিক আইনের 3টি ধারায় তা পড়ে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধ অপরাধ। ওই প্যানেলের প্রতিবেদনে মিয়ানমার কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং বলেন, হ্লাইং সহ 6 জন জেনারেলের নামও বলা হয়। এ বিষয়ে জাতিসংঘ মিয়ানমারের রাষ্ট্রদূত, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত হাও দো সুয়ানের মন্তব্য হচ্ছে,
We have said before, and this is not ethnic cleansing, this is not genocide, this kind of, you know, branding and accusation need concrete evidence and also it also
রাষ্ট্রদূত সুয়ানের মতে, আমরা আগেও বলেছি এটি জাতিগত পরিচ্ছন্নতা অভিযান নয়, এটি গণহত্যা নয়। এ ধরনের অভিযোগের পেছনে সুস্পষ্ট প্রমাণ দরকার, প্রয়োজনে এর আইনগত দলিল দরকার। এগুলো ভীষণ স্পর্শকাতর, আমরা সুনির্দিষ্টভাবেই ওসব অভিযোগ অস্বীকার করে চলেছি। বিষয়টি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার ব্যাপারে জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল বিবেচনা করবার জন্য আহ্বান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানানো হয়েছে নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি এবং মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারিরও আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার রক্ষায় শক্ত ভূমিকা নিতে না পারায় প্যানেলের পক্ষ থেকে জাতিসংঘের কড়া সমালোচনাও করা হয়েছে। বিষয়টি বন্ধে মিয়ানমারের ডিফ্যাক্টো প্রধান অং সান সু চি তার ক্ষমতা ব্যবহার না করায় এবং নোবেল বিজয়ী হিসেবে তার নৈতিক দায়িত্ব পালন না করায় তারও কড়া সমালোচনা করা হয়েছে।
ভারতের একযোগে অভিযান চালিয়ে পুলিশ 9 জন সমাজকর্মীকে গ্রেফতার করেছে। কেন তাদের গ্রেফতার করা হলো তা জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন তাওহিদুল ইসলাম।
ভারতের বিভিন্ন রাজ্যে একযোগে অভিযান চালিয়ে পুলিশ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আজ 9 জন সমাজকর্মীকে গ্রেপ্তার করেছে। বিরোধী দলগুলো বলছে এটা গণতন্ত্রের পরিপন্থী। এই বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান, আজ ঠিক কোন কোন রাজ্য থেকে কাদেরকে গ্রেপ্তার করা হলো?
সারা দেশ জুড়ে অভিযানটা চালিয়েছে পুলিশ। যেমন সুধা ভরদ্বাজ, ট্রেড ইউনিয়ন নেত্রী, তাকে করা হয়েছে হরিয়ানার ফরিদাবাদ থেকে। গৌতম নওলাখা, সাংবাদিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে। ভরভরা রাও, তিনি একজন খুব বিখ্যাত ব্যক্তি এবং দলিতদের হয়ে অনেক কর্মসূচি করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে হায়দ্রাবাদ থেকে। অরুণ ফেরাইরা থানে থেকে, ভার্নন গঞ্জালভেস মুম্বাই থেকে, আর ফাদার স্ট্যান স্বামী, তাকে রাঁচি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 6 জন, এরা মোটামুটি প্রত্যেকেই সমাজকর্মী বলে পরিচিত। আর এছাড়াও আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও পরিচিতি আছে কিন্তু অতটা নয়, সেজন্য তাদের নামটা এখনই প্রকাশিত হয়নি।
এদেরকে আসলে বিশেষ কোনো অভিযোগে কি গ্রেপ্তার করা হয়েছে এবং সারা দেশ জুড়ে একযোগে কেন অভিযান চালানো হলো?
হ্যাঁ, সারা দেশ জুড়ে অভিযান চালানো হয়েছে একটা বার্তা দিতে, যে তুমি যেখানেই থাকো না কেন, আইনের হাত লম্বা, সরকারের হাত লম্বা, কোনো অপরাধ করে পার পাবে না। এটাই হচ্ছে এই বার্তাটা দিতে চেয়েছে, যার জন্য সারা দেশের নানান জায়গায় যাদের যাদের নামে অভিযোগ আছে একযোগে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা খুব স্পষ্ট বার্তা দেওয়া এটা। আর তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে নাশকতামূলক কাজ, সন্ত্রাসী কাজ, এবং এদের বলা হচ্ছে শহুরে নকশাল। সরকার এদের তকমা দিয়েছে শহুরে নকশাল, অর্থাৎ শহরে থাকে কিন্তু নকশালদের প্রতি এরা সহানুভূতিশীল। তাদের বিশেষ করে মাওবাদীদের তারা মদত দেন, পরামর্শ দেন, সাহায্য করেন ইত্যাদি এদের এদের বিরুদ্ধে অভিযোগ।
আজকের এই আকস্মিক পুলিশি অভিযানের পেছনে কি বড় কোনো কারণ রয়েছে?
আসলে আজকে কেন হলো সেটা বলার জন্য একটু বলতে হয়, এই বছরের প্রথম একদম প্রথম দিন 1 জানুয়ারিতে একটা মহারাষ্ট্রের পুনে শহরের কাছে ভীমা কোরেগাঁও বলে একটা গ্রাম আছে, সেখানে 200 বছর আগে মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে যুদ্ধে দলিত শ্রেণী, ওখানকার ওই অঞ্চলের দলিত শ্রেণী, তারা জয়ী হয়েছিলেন এবং সেইটারই 200 বছর পূর্তি পালন করতে ওরা সমাবেশ করেছিলেন ভীমা কোরেগাঁও গ্রাম। এখন ব্যাপারটা হচ্ছে আসল ঘটনাটা যেটা, সেটা কিন্তু মানে বেশ কিছু দক্ষিণপন্থী সংগঠন এই উদযাপনের বিরোধিতা করেছে। তাদের দাবি এই জয় আসলে ইংরেজ ঔপনিবেশিক শক্তির জয়, কারণ ওই যে ইংরেজরাই পেশোয়াদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এবং সেই যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল ভীমা কোরেগাঁওয়ের দলিত সম্প্রদায়। কাজেই এটা দলিত সম্প্রদায় নিজেদের জয় বলে কেন প্রমাণ করতে চাইছে, সেটাই হচ্ছে এই দক্ষিণপন্থী সংগঠনগুলোর আপত্তি তাতে। ফলে তারা এদের বিরুদ্ধে একটা প্রথমে স্লোগান টোগান দেয়, তারপরে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে বেশ কিছু জনের একজনের মৃত্যু হয়েছে আর বেশ কিছু জন খুব গুরুতর আহত হয়েছিলেন। ভাঙচুর, লুটপাট, যেমন এইসব জায়গায় এরকম সব ক্ষেত্রে হয়, আগুন লাগানো সবই ঘটেছে। তারপরে বিক্ষোভকারীরা পথ অবরোধ শুরু করেছেন। তারপরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ তখন বলেছিলেন যে এই আমাদের দেশে জাতিহিংসার কোনো স্থান নেই এবং আমরা তদন্ত করে দেখব। সেই তদন্তের প্রকাশ পেয়েছে মানে সরকারি হিসেবে। তারপরে 5 জন এই ঘটনায় জড়িত ছিলেন বলে 5 জনকে গ্রেপ্তার করা হলো, সেটা হচ্ছে জুন মাসে। এবার সেই 5 জনকে গ্রেপ্তার করার পর আরো 6 জনের নাম পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে, যেটা পুলিশই বলছে যে তাদের কাছ থেকে এইসব এদের নাম পাওয়ার পর এদের গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং কারণটা হলো এই, আজকের ঘটনাটা ওইটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
পুলিশ তো বলছে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, কি ধরনের তথ্য প্রমাণের কথা তারা বলছেন?
গত 2 আগস্ট পুনের বিদায়ী যুগ্ম পুলিশ কমিশনার রবীন্দ্র কদম, যিনি এখন নাগপুরে বদলি হয়ে যাচ্ছেন, তিনি বলেছিলেন যে ভীমা কোরেগাঁও সংঘর্ষের সঙ্গে মাওবাদীদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই বর্তমান সরকারের নীতি বিরোধিতা করার জন্য মাওবাদীরা যে ফ্যাসিবাদ বিরোধী একটা ফ্রন্ট গঠন করেছে, সেই ফ্রন্ট এলগার পরিষদ বলে একটা মঞ্চ, মানে যেটা ওই দলিতদের ওখানে কাজ করেছে, এটা সংগঠিত করার জন্য ওই এলগার পরিষদ কাজ করেছে, সেই এলগার পরিষদের পেছনে ওই ফ্রন্টটা ছিল। তো রবীন্দ্র কদম বলেছে যে আজকে গ্রেপ্তার হয়েছেন যা যে ছজন, তাদের বাড়ি থেকে ল্যাপটপ, পেন ড্রাইভ এবং বেশ কিছু নথিপত্র আটক করেছে পুলিশ। তাছাড়া ওই যে জুন মাসে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে আগে কিছু ভিডিও ফুটেজ ইত্যাদি যথেষ্ট তথ্য প্রমাণ তাদের কাছে আছে।
ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে সরকারের বিরুদ্ধে বক্তব্য পেশ করার জন্যই মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি কি জানেন?
হ্যাঁ, আসলে তো এটা সবসময় সরকার একরকম বলে এবং সাধারণ মানুষ বিরোধীরা সাধারণত সাধারণ মানুষের মন্তব্য হিসেবেই বলে। এটা সবসময় ব্রিটিশ আমলেও যখন বিপ্লবীরা গ্রেপ্তার হতেন বা তাদের কোনো শাস্তি দেওয়া হতো তখন সরকার বলতো যে এরা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত ছিল। এখন সেটা তো বিদেশি শক্তির বিরুদ্ধে, এখানে রাষ্ট্রবিরোধী কাজ বলাটা আরো সহজ, কারণ এটা তো একটা এখানকার যে কোনো সরকারই হোক, যেহেতু গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত সেজন্য সেই সরকার গণতন্ত্র অনুযায়ী ক্ষমতায় এসেছে, মানুষের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে, সুতরাং এখানে রাষ্ট্রবিরোধিতা করছে এরা বলাটা যথেষ্ট সুবিধাজনক সরকারের পক্ষে। কিন্তু বিরোধীরা বলছেন, কংগ্রেস যেমন বলেছে যে কেউ সরকারের সমালোচনা করলে তাকে দেশদ্রোহী তকমা এঁটে দেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয়, সেটাই গণতন্ত্র বিরোধী। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে ভারতীয় শাখা তারাও কিন্তু এই গ্রেপ্তারের নিন্দা করেছে এবং বলেছে যে এটা মানবাধিকার কর্মীরা, এরা কোনো মতেই নাশকতার সঙ্গে যুক্ত থাকতে পারেন না, সুতরাং যে কাজটা হয়েছে এটা গণতন্ত্র বিরোধী। সিপিএমও এর নিন্দা করেছে, এরকম নিন্দা প্রত্যেকেই করেছে বিরোধী দলগুলো রীতিমতো করেছে। এবং যেটা আমি প্রথমেই বললাম যে এরা প্রত্যেকেই পরিচিত মানবাধিকার কর্মী এবং মানবাধিকার কর্মীদের সরকার অনেক সময়ই পছন্দ করেন না, সেটাও আমরা জানি। বিশেষ করে সরকারের বিরোধিতা করলে তখন মানবাধিকার কর্মীদের ওপর শাস্তি খাড়া নেমে আসে, এটাও দেখা গিয়েছে। এখানে বিরোধীরা বলছেন সেটাই ঘটেছে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ওয়ার্ল্ড রোবট অলিম্পিকে অংশ নেবার অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ের 5 শিক্ষার্থী। বিশ্বের 182 দেশের এই রোবো স্পোর্টস অনুষ্ঠিত হয় 15-18 অগস্ট। মেন্টর হিসেবে ছিলেন সেখানে শামস জাবের এবং টিম বাংলাদেশের যারা মেম্বার তারা ছিলেন আরমান খসরু, আনাহিতা আনোয়ারা, রাজিন আলী, লালে নাজ হোসেন বার্গম্যান এবং সুজয় মাহমুদ। কথা বলছি এখন আমাদের সঙ্গে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে, আমাদের ফোনে আছেন মেন্টর শামস জাবের এবং তার টিম বাংলাদেশ। শামস জাবের এবং টিম বাংলাদেশকে স্বাগত ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে। শামস জাবের শুনতে পাচ্ছেন? জি শামস জাবের, আপনার কাছে জানতে চাইব যে এই রোবট অলিম্পিক্সে অংশগ্রহণ করে আপনার টিম বাংলাদেশ নিয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই।
আমাদের অভিজ্ঞতা অনেক ভালো ছিল, কারণ এখানে যারা পার্টিসিপেট করেছে তাদের এক্সপিরিয়েন্স মেকানিক্যাল এবং রোবটিক্স অনেক কম ছিল। বিশেষ করে এই ফার্স্ট গ্লোবাল কম্পিটিশন গুলো লাস্ট 20-15 বছর ধরে হচ্ছে এবং অনেক দেশ তারা লোকালি কম্পিট করছে। FTC নামে একটা কম্পিটিশন আছে, ওখানে কম্পিট করছে। আমাদের দেশ পুরো একটি মানে ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স নিয়ে লাস্ট 2 মাস ধরে তারা কঠোর পরিশ্রমে অনেক ইমপ্রুভ করেছেন। দে হ্যাভ অ্যাকচুয়ালি ডান রিয়েলি ওয়েল।
আমি একটু আপনার মেম্বারদের সঙ্গে কথা বলতে চাই। প্রথমে জানতে চাই আরমান খসরুর কাছে তার অভিজ্ঞতার কথা।
জি, আসলে এই অভিজ্ঞতা আমাদের জন্য অনেক ভালো ছিল, কারণ এই 3 মাস আগে আমরা রোবটিক্স এ বেশি জানতাম না, কিন্তু এই 2 মাস ধরে শামস এবং আমাদের আরেকটা মেন্টর শোয়েব নিয়েছেন, আমাদেরকে অনেক সাহায্য করেছে এবং শিখাইছে, অনেক শিখাইছে রোবটিক্স বানাতে কি করতে হয়, এবং অনেক এখন আমরা খুব কনফিডেন্ট যে আমরা নিজের রোবট বানাতে পারবো।
খুব খুশি হলাম শুনে। আনাহিতা আনোয়ারা, আপনার কাছে জানতে চাইবো যে বিশ্বের আন্তর্জাতিক এত বড় একটি মঞ্চে এরকম একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার কেমন লেগেছে?
আমাদের আসলে অনেক গর্ব লাগলো আমাদের দেশকে ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করা, এতগুলো দেশের মধ্যে
রাজিন আলীর কাছে প্রশ্ন রাখতে চাই যে রোবট নিয়ে কেন এত আগ্রহ আপনার?
আমার জীবনে ভাবি না যে এখন সুযোগ পাবো দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এখন যে একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছি এবং সেই জন্য মজা রয়েছে। আমরা কিছু শিখেছি যে গ্রাফিক ভাবি না জিনিস শিখবো, আর যে এক্সপিরিয়েন্স টেক নো আদার।
ধন্যবাদ রাজিন আলী। লালের কাছে, লালে নাজ হোসেন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আপনার কি মনে হয়েছে যখন আপনি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিচ্ছিলেন এবং সবাই যখন আশেপাশে যখন দেখছিলেন যে বিভিন্ন ধর্মের বর্ণের কিশোর কিশোরীদের সঙ্গে আপনি সেখানে অংশগ্রহণ করছেন, আপনার সেই মুহূর্তে ঠিক কি ধরনের অনুভূতি হয়েছিল?
জি, অনেক ইন্সপায়ারিং ছিল, মানে এতগুলো দেশের সাথে আমরা একসাথে কাজ করতে পারলাম এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার অনেক ইন্সপিরেশনাল ছিল আমার জন্য, কারণ আমরা পুরা ভবিষ্যৎ মানে এতগুলো দেশকে আমরা দেখাতে পারলাম যে আমরা বাংলাদেশ, আমরা
প্রথম রাউন্ডের ফলাফল জানার পর আপনাদের, আপনার কি মনে হয়েছিল যে এর পরের বার আপনাদের সেই প্রিপারেশনটা কি ধরনের হওয়া প্রয়োজন আপনি মনে করেন?
তো প্রথম রাউন্ডটা আমাদের আসলে আমরা খুব এক্সাইটেড ছিলাম আর ভেবেছিলাম খুব ভালো করব, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছিল। আমাদের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আমাদের রোবট ঠিক করে কাজ করছিল না, তো এই করাতে আমাদের ফার্স্ট ম্যাচটা আমরা হেরে গেছি। তাও আমরা হার মানি নাই, আমরা লেগে থেকেছি। আমাদের রোবট আমরা এখান থেকে একটা বানাই নিয়ে গেছি, কিন্তু ওইখানে প্রতি ম্যাচের আগে আমরা ইম্প্রুভমেন্ট করে করে এমন একটা রোবট বানানোর চেষ্টা করছি যেটা ভালো করতে পারে। এবং প্রথম তিন চারটা ম্যাচ খারাপ যাওয়ার পরে তার সব পরের সবগুলো ম্যাচে আমরা 800 উপরে স্কোর করেছি, আর আমাদের রোবটের খুব ভালো পারফরমেন্স করেছে। আর এইভাবেই বলতে চাই যে আমাদের আসলে চেষ্টাটা এরকমই যে যতই খারাপ শুরুটা না হোক সেটাকে আমরা ভালো করবো, আমরা ইম্প্রুভ করতে থাকবো।
জি, সুজয় মাহমুদ এবং বাকিরা, আরমান, আনাহিতা, রাজিন, লালে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং অবশ্যই আমরা সবাই আপনাদেরকে নিয়ে অনেক গর্ববোধ করি। আর শাম জাবের, আপনাকেও অনেক ধন্যবাদ। এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজ আমরা কি নিয়ে আলোচনা করব জানো তো?
না, তা তো জানি না।
আচ্ছা, আজ আমরা কথা বলবো ডিসকভারি ভার্ব নিয়ে।
ডিসকভারি ভার্ব, কেমন জানি একটা বিজ্ঞান বিজ্ঞান একটা ভাব লাগছে।
তা ঠিক বলেছো, তবে আমরা ঠিক বিজ্ঞান নিয়ে কথা বলবো না, বিজ্ঞান বিষয়ক ভার্ব নিয়ে, ক্রিয়াপদ নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব।
তা কেমন করে?
এসো তাহলে যথারীতি যাওয়া যাক আমাদের সেই দুই বন্ধু লুসিয়া আর কাবের কাছে।
I read a science story the other day, and it said researchers have discovered important relationships between different types of animals.
I see where you are going with this. The writer used the present perfect tense.
Right. Why would the writer use the present perfect tense?
এখানে তো কাভে বলছে যে সে সেদিন একটা বিজ্ঞান বিষয়ক সংবাদ পড়েছিল।
হ্যাঁ, সেটা বলছে, এবং কাভে ওই সংবাদের শিরোনাম হিসেবে ঠিক কি বলছে?
হ্যাঁ, সংবাদটির শিরোনাম ছিল এরকম, রিসার্চার্স হ্যাভ ডিসকভার্ড ইম্পর্টেন্ট রিলেশনশিপস বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস।
আর সাবরিনা, এর মানেটা?
হ্যাঁ, এর মানে হচ্ছে যে গবেষকরা বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আবিষ্কার করেছেন।
হ্যাঁ, আর লুসিয়া তখন বুঝতে পেরেছে যে কাভে ঠিক কি ব্যাপারটা জানতে চাইছে।
কোন ব্যাপার?
ওই যে বিজ্ঞান বিষয়ক সংবাদে বলা হলো হ্যাভ ডিসকভার্ড, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা অতীত ঘটনা বোঝাতে কেন ব্যবহার করা হচ্ছে সেই কথাটাই কিন্তু কাভে জানতে চাইছে।
আচ্ছা, আসলে কথাটা কিন্তু আমারও মনে এসেছে, কারণ এখানে কেন হ্যাভ ডিসকভার্ড ব্যবহার করা হলো, মানে আপনি তো বাংলাতেও বললেন যে আবিষ্কার করেছেন, এ কথাটা আপনি বললেন, কিন্তু পুরো ব্যাপারটা তো আসলে অতীতের, তো তাহলে এখানে আপনিও তো বলতে পারতেন যে যেহেতু পুরো ব্যাপারটা অতীতের, আপনি বলতে পারতেন আবিষ্কার করেছিলেন।
বাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন তোমার। বাংলায়ও আমরা আবিষ্কার করেছেন বলেছি। হ্যাঁ, আসলে ব্যাকরণের বিশুদ্ধ নিয়মে সেটা হয়তো বলা যেত, কিন্তু তাতে অর্থের খানিকটা পরিবর্তন ঘটত।
হ্যাঁ, সে প্রশ্ন কিন্তু কাভেরও ছিল।
হ্যাঁ, আর তার জবাব শোনা যাক লুসিয়ার কাছে।
English speakers use the present perfect tense to talk about actions or states that happened in the past. These actions or states continue into the present, or they are still important in the present.
You will often see verbs of discovery used in the present perfect tense, particularly in academic writing.
লুসিয়া এখানে বলছে যে ইংরেজি যাদের ভাষা তারা পাস্ট, তার মানে অতীতের কোনো ঘটনা বা অবস্থা নিয়ে কথা বলার সময়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে, কিন্তু আপনি তো বাংলায়ও পুরাঘটিত বর্তমান কাল ব্যবহার করলেন।
হ্যাঁ, সেটা আমি করলাম, এবং সেই একই কারণে যে কারণটা আমি গোড়াতে বলছিলাম, যে ওই যে লুসিয়া বলল যে এই ধরনের কর্মকাণ্ড বা অবস্থা যার ফলাফল বর্তমানে এমনকি ভবিষ্যতেও যদি অব্যাহত থাকে, কিংবা বলা যায় যে সেগুলো এই বর্তমান কালেও প্রযোজ্য এবং তা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু এই যেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছো, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু ব্যবহার করা যায়, বাংলায়ও করা যায়।
কেন?
কারণ এই যে আবিষ্কারের কথাই ধরো না কেন, গবেষকরা যে বিভিন্ন প্রাণীর মধ্যে সম্পর্ক আবিষ্কার করেছেন, এই ব্যাপারটি এখনও কিন্তু প্রযোজ্য, এটা কোনো পুরনো ব্যাপার হয়ে যায়নি, আর এর প্রভাবে বর্তমানে তো বটেই, একটু আগে যে কথাটা বলছিলাম, অনাগত ভবিষ্যতেও তা সম্প্রসারিত। আর এই ধরনের ভার্বকেই বলা হয় ডিসকভারি ভার্ব।
হ্যাঁ, এখন বুঝতে পারছি, আর সে কথাটা কিন্তু কাভেও বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিশেষত শিক্ষা সংক্রান্ত লেখায় ব্যবহার করা হয়।
হ্যাঁ সাবরিনা, তুমি ঠিক বলেছ, এবং তুমি এখন চমৎকারভাবে বিষয়টা তুলে ধরেছ। এবার শোনা যাক এই সম্পর্কে লুসিয়ার আরও খানিকটা ব্যাখ্যা বিশ্লেষণ।
Writers use these verbs to tell about past research or studies. These results continue to be important.
So that is why the science writer wrote, researchers have discovered important relationships between different types of animals.
হ্যাঁ লুসিয়া, এবার ব্যাপারটা আমাদেরকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে লেখকরা এইভাবে ডিসকভারি ভার্ব ব্যবহার করেন তাদের অতীতের কোনো গবেষণা কিংবা অধ্যয়ন বোঝাতে, এবং যার ফলাফল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, মানে যেসব গবেষণা এবং অধ্যয়নরত রিসার্চ সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ।
হ্যাঁ ঠিক বলেছ। আর তাই কাভিও বলছে যে বিশেষ করে বিজ্ঞান বিষয়ক সেই লেখক লিখেছিলেন যে একটু আগে যেটা তুমি পড়লে যে রিসার্চার্স হ্যাভ ডিসকভার্ড ইম্পর্ট্যান্ট রিলেশনশিপস বিটুইন ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস, এটাও কিন্তু ঠিক বাক্য।
হ্যাঁ এখন তো বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে।
হ্যাঁ এবার তাহলে শোনা যাক এই ডিসকভারি ভার্ব সম্পর্কে আরো কিছু কথা এবং তাদের এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরের বিষয়টি।
Common discovery verbs that are frequently used in the present perfect tense include discover, find, show, and reveal.
Do you know how to make the present perfect tense of these verbs?
Discover, have discovered. Find, have found. Show, have shown. Reveal, have revealed.
এখন লুসিয়া বেশ কিছু তালিকা তুলে ধরলো যেখানে কিনা ডিসকভারি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বেশ ব্যবহার করা হয়।
হ্যাঁ এবং লুসিয়া সেই সব তালিকার মধ্যে রয়েছে এই ধরনের ভার্ব যেমন ডিসকভারি, ফাইন্ড, শো, রিভিল ইত্যাদি, এবং এগুলোকেই ডিসকভারি ভার্ব বলা হচ্ছে। কাভি আবার এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরও করেছে। তো সেইভাবে সাবরিনা, এই ভার্বগুলোকে তুমি একে একে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করো। প্রথম ভার্ব ডিসকভার,
হ্যাভ ডিসকভার্ড,
বা ফাইন্ড,
হ্যাভ ফাউন্ড,
শো,
হ্যাভ শোন,
রিভিল,
হ্যাভ রিভিলড। তবে আমার কিন্তু একটা প্রশ্ন ছিল।
কি প্রশ্ন?
হ্যাঁ এখানে তো সব ভার্বই প্লুরালে বলা হলো, তো আমার প্রশ্ন হচ্ছে আমরা কি হ্যাজ ফাউন্ড কিংবা হ্যাজ শোন ব্যবহার করতে পারি?
হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো প্রশ্ন করেছো। ব্যবহার করা যায় যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে তো ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে।
হ্যাঁ এখন বুঝতে পেরেছি ব্যাপারটা।
এবার তাহলে আমাদের উঠতে হচ্ছে, এবং আজকের এই আয়োজন থেকে ওঠার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এভরিডে গ্রামার এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের উপর যুক্তরাষ্ট্রের পরমাণু সম্পর্কিত কতগুলো নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছেন। যেসব নিষেধাজ্ঞা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন পরমাণু চুক্তির অধীনে তুলে নেওয়া হয়েছিল, মে মাসে যুক্তরাষ্ট্র এই চুক্তিতে অংশগ্রহণ বন্ধ করার পর 90 দিন অতিবাহিত হলে অগস্টের 7 তারিখ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু হয়। এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হয়েছে ইরান কর্তৃক যুক্তরাষ্ট্রের ব্যাংক নোট কেনা, তাদের গাড়ি শিল্প এবং ইরানের মুদ্রা রিয়ালের লেনদেন সম্পর্কিত। ইরানের জ্বালানি খাত এবং সেন্ট্রাল ব্যাংক অব ইরানের সঙ্গে অন্যান্য বিদেশি আর্থিক সংস্থাগুলির লেনদেন সহ বাদবাকি সকল যুক্তরাষ্ট্রের পরমাণু সম্পর্কিত নিষেধাজ্ঞা পুনরায় আরোপিত হবে 2018 সালের 5 নভেম্বর তারিখ থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প লিখিত এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র সকলের নিষেধাজ্ঞা পুরোপুরি আরোপের বেলায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা তার পুরোপুরি বাস্তবায়ন নিশ্চিত করতে ইরানের সঙ্গে ব্যবসায়ে সম্পৃক্ত দেশগুলির সঙ্গে একত্রে কাজ করে যাব। যেসব ব্যক্তি বা সংস্থা ইরানের সঙ্গে তাদের কর্মতৎপরতা বন্ধ করতে ব্যর্থ হবে, তাদের চরম পরিণাম ভোগ করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বহু আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ইরানের বাজার ত্যাগ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বহু দেশ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। তিনি বলেন, সকল রাষ্ট্রের প্রতি সেসব পদক্ষেপ নিতে আমরা অনুরোধ জানাব, যাতে করে ইরান সরকারের ইচ্ছার বিষয়টি সুস্পষ্ট হয় তাদেরকে উস্কানিমূলক ও অস্থিতিশীল ব্যবহার পরিবর্তন করতে হবে এবং বিশ্ব অর্থনীতিতে পুনরায় সম্পৃক্ত হতে হবে, অথবা অর্থনৈতিক দিক দিয়ে বিচ্ছিন্নতার পথ বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, পরমাণু চুক্তির আওতায় নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ইরান তার অর্জিত অর্থ সন্ত্রাসবাদে বিস্তারে ব্যবহার করেছে এবং ইরানি জনগণের অবস্থার উন্নতি না ঘটিয়ে সিরিয়া থেকে ইয়েমেন এবং গাজায় পরিস্থিতি অস্থিতিশীল করাতে সে অর্থ ব্যবহার করেছে। তাঁর বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরান যেন তার ধ্বংসাত্মক নীতি পরিবর্তন করে, সেই লক্ষ্যে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি আরও সমন্বিত একটি চুক্তির ব্যাপারে আগ্রহী, যা মিসাইল কর্মসূচি ও সন্ত্রাসবাদের সহায়তা সহ প্রশাসনের অপরাধমূলক তৎপরতার সমাধান দিতে পারবে। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি জনগণের প্রতি তাঁর অব্যাহত সহায়তার প্রতি জোর দেন, যে জনগণ ইরানের সমৃদ্ধ কৃষ্টি ও ঐতিহ্যের ন্যায্য দাবিদার এবং এই প্রশাসনের নীতির নির্মম শিকার। তিনি বলেন, আমরা সেই দিনের প্রতীক্ষা করব যখন ইরান তথা এই অঞ্চলের সমগ্র জনগোষ্ঠী নিরাপত্তা ও শান্তিসহ একত্রে সমৃদ্ধশালী হবেন।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরের শুরুতেই আছে এশিয়ান গেমস। ইন্দোনেশিয়াতে যে এশিয়ান গেমস চলছে 2018 সালের, তাতে বাংলাদেশ হকি দল ভালো খেলছিল, কিন্তু তারা পাকিস্তানের কাছে 5-0 গোলে পরাজিত হয়েছে এবং তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। পাকিস্তানের কাছে প্রথম মিনিটেই তারা একটি গোল খেয়ে যায় এবং তারপর 10 মিনিটের মধ্যে তারা দ্বিতীয় গোলটি খায় এবং এর ফলে বাংলাদেশ 3 ম্যাচে যদিও জয়ী হয়েছিল, 9 পয়েন্ট নিয়ে তারা গ্রুপে তৃতীয় স্থান হয়েছিল, কিন্তু তাদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ শেষ হয়ে গেল। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক বিলু খন্দকার। বিলু ভাই, এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের পারফরমেন্স সম্পর্কে আপনি কি ভাবছেন?
1978 সালে যে ব্যাংকক এশিয়ান গেমস হয়েছিল, সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় এবং সে আসলে বাংলাদেশ 6th শেষ করেছিল। সেটাই ছিল বাংলাদেশের এশিয়ান গেমসে সব থেকে ভালো রেজাল্ট। এত বছর পর, প্রায় 4 দশক পর, এবারও কিন্তু বাংলাদেশ এই একই অবস্থানে থেকে শেষ করছে এশিয়ান গেমসের আসর। কারণ এশিয়ান গেমসের 3 পরাশক্তি দল পাকিস্তান, ভারত, সাউথ কোরিয়া এবং সাথে নতুন শক্তি মালয়েশিয়া, তাদেরকে টপকে বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে জায়গা করে নেওয়া ঠিক সম্ভব হয়নি। তারপরও বাংলাদেশ এবার যথেষ্ট ভালো করেছে। বিশেষ করে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল গ্রুপে 3 ম্যাচ জয় করা এবং সেটা বাংলাদেশ, ওমান, উজবেকিস্তান এবং কে হারিয়ে সেটা কিন্তু বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা মোটামুটি ভালো খেলেছে। বাংলাদেশ ওমানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কোনো জয় তুলে নিতে পারছিল না, কিন্তু এবারের এশিয়ান গেমসে তারা ওমানকে হারিয়েছে। যদিও মালয়েশিয়ার কাছে 0-7 গোলে হেরেছে, আর আজ শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 0-5 গোলে হেরে এবারের মতো গ্রুপ পর্ব শেষ করেছে এবং বাংলাদেশকে এখন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পঞ্চম স্থানের জন্য খেলতে হবে। দক্ষিণ কোরিয়া আজ অবাক করা ব্যাপার যে দক্ষিণ কোরিয়াকে 3-2 গোলে হারিয়ে জাপান সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এটা একটা অপ্রত্যাশিত রেজাল্ট বলা যায়, কারণ বাংলাদেশ যেখানে গ্রুপে থার্ড হয়েছে সেখানে দক্ষিণ কোরিয়াও কিন্তু এই গ্রুপে থার্ড হয়েছে। দক্ষিণ কোরিয়া 4 বারের এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট হকিতে, তারা ভারতের কাছে হেরেছে এবং আজ জাপানের কাছে হেরে তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো। অন্যদিকে পাকিস্তান, যারা 8 বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু সহজেই গ্রুপে 4 ম্যাচই জয় করে, তারা 5 ম্যাচ জয় করে তারা পৌঁছে গেছে সেমিফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান। অন্য সেমিফাইনালটি খেলবে 3 বারের এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট ভারত মালয়েশিয়ার বিরুদ্ধে। ভারত এবারের আসরে 5 ম্যাচে 76 গোল করেছে, যদিও সেখানে আজ শেষ ম্যাচে তারা 20-0 গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে এবং 1টি ম্যাচে তারা 26-0 গোলে হারিয়েছিল হংকংকে। তো বলার অপেক্ষা রাখে না যে ভারতীয় হকির বিরুদ্ধে হংকং, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, যারা 17 গোলে হেরেছিল, তাদেরকে হারাতে ভারতের মোটেই বেগ পেতে হয়নি। অন্যদিকে পাকিস্তান, যারা গ্রুপে সব খেলায় জয়লাভ করেছে, তারা 45 গোল করেছিল, তাদের বিরুদ্ধে মাত্র 1টি গোলই হয়েছে। তো এদিক থেকে বলা যায় যে ডোমিনেট করা, একটা সময় বিশ্ব হকি ডোমিনেট করেছে পাকিস্তান ইন্ডিয়া, ঠিক সেখানে নতুন শক্তি হিসেবে এসেছিল দক্ষিণ কোরিয়া। এবার তারা জাপানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল, কারণ তারা সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি। এটা বলা যায় যে একটা বড় আপসেট হলো জাপান কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে।
জি, অন্যদিকে ভারতের কিছু ভালো খবর রয়েছে আজকে, যে ভারত এশিয়ান গেমসে তারা 400 মিটার রিলে রেস, যেটা সেটা মিশ্র রিলে রেস, সেখানে তারা একটা রৌপ্য পদক জয় করেছে। অন্যদিকে 200 মিটারের মেয়েদের যে দৌড়, সেতে ফাইনালে কোয়ালিফাই করেছেন 2টি চাঁদ, এবং ভারতের ছেলেদের টেবিল টেনিসে তারা ব্রঞ্জ পদক জয়ী হয়েছে, তারা কোরিয়ার কাছে সেমিফাইনালে পরাজিত হয়েছে। ভারতের কি অবস্থা এশিয়ান গেমসে?
হ্যাঁ, ঠিক, ভারত তো সাউথ ইস্ট এশিয়ায়, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতই সব থেকে শক্তিশালী প্রতিপক্ষ, কারণ তারা কিন্তু সব দিকেই দাপট দেখাচ্ছে। যদিও ভারতের অ্যাথলেটিক্স, কুস্তি, এখানেও কিন্তু ভারত অনেকগুলি পদক তুলে নিয়েছে, এবং ভারতের যে আপনি দ্যুতি চাঁদের কথা বলেন, তিনি কিন্তু 100 মিটারেও সিলভার মেডেল জয় করেছেন এবং 200 মিটারে ফাইনালে কোয়ালিফাই করেছেন। ভারতের ক্রীড়াবিদরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে তারা গিয়েছেন, এবং তারা ব্যাডমিন্টনে সাইনা নেহওয়াল, সিন্ধু, তারা কিন্তু পদক জয় করেছেন, এবং টেবিল টেনিসে, টেনিসেও তারা পদক জয় করেছেন। ভারত কুস্তিতে ভালো করে, ভারত অ্যাথলেটিক্সে ভালো করে, ভারত ওয়েটলিফটিংয়ে ভালো করে, মানে ভারত একটা বিরাট বড় দেশ, যাদের খেলাধুলা, বিশেষ করে তারা হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ক্রিকেটে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের খেলা কিন্তু অনেক উঁচু দরের, এবং এশিয়ান গেমসে চীন, জাপান, কোরিয়ার বিরুদ্ধে তারা লড়াই করছে। তবে অবাক হলেও সত্যি যে ভারত আজ ভলিবলে প্রথম সেট পাকিস্তানকে 21-25 পয়েন্টে হারিয়েও কিন্তু পরের 3 গেমে হেরে তারা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হয়ে গেছে। সেখানে কিন্তু আবার পাকিস্তান অবিশ্বাস্যভাবে 3-1 সেটকে ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে, যেখানে তাদের খেলতে হবে চীনের বিরুদ্ধে। তারপরেও বলা যায় এবারের এশিয়ান গেমসে ভারতের পারফরমেন্স কিন্তু খুবই উজ্জ্বল, এটা জোর দিয়েই বলা যায়।
নিশ্চয়ই। আর ওদিকে ইউএস ওপেন যেটি হচ্ছে নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোসে, সেখানে শীর্ষ বাছাই, মেয়েদের শীর্ষ বাছাই সিমোনা হালেপ, তিনি প্রথম রাউন্ডেই
অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছেন কানেপির কাছে, এবং এর ফলে বহু বছর পর এই প্রথমবারের মতো একজন শীর্ষ বাছাই প্রথম রাউন্ডে বিদায় নিলেন এই নিউ ইয়র্কের ফ্লাশিং মেডেলে ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ থেকে। দিলীপ খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ছিল খেলার খবর।
এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরুদ্দিন।
অবশ্যই, এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতার মেয়র রোডে সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা রাখতে উঠে প্রথমে ছাত্রছাত্রীদের নিজেদের দায়িত্বের কথা স্মরণ করান তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার পিছনে ছোটা নয়, কাজকে জীবনের মূল মন্ত্র করার এদিন নির্দেশ দেন তিনি। ছাত্র পরিষদের অন্দরে গোষ্ঠীকন্দলের বিরুদ্ধেও কড়া বার্তা দেন দলনেত্রী। এদিন বাংলায় জাতীয় নাগরিকপঞ্জির তীব্র বিরোধিতা করে বিজেপির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি বলেন, বিজেপির উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, এ রাজ্যে বাঘের বাচ্চারা বসে আছে, তাই বাংলায় বিজেপির এসব অভিসন্ধি খাটবে না। সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার করছে বিজেপি, বিভিন্ন ঘটনায় মানুষকে বিভ্রান্তও করছে, মানুষকে সত্যিটা জানতে দেওয়া হচ্ছে না। সত্যিটা মানুষের সামনে তুলে ধরার জন্য এর পরে তিনি ছাত্র যুবদের বেশি করে ফেসবুক টুইটার করার নির্দেশ দেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এখন অন্যান্য সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে। যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তি ন্যাফটার জায়গায় তার পরিবর্তে বলবৎ করতে মেক্সিকোর সঙ্গে একটা বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে কানাডাকে বাদ দিয়ে, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার ট্রাম্প বলেন, নতুন এ রফার নাম হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য চুক্তি। ওই ন্যাফটা নামটা মুছে ফেলব আমরা, বহু বছর যাবৎ ওই ন্যাফটার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতিও হয়েছে বিস্তর, বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান বলছে উত্তর কোরিয়া এখনও তাদের জাতীয় নিরাপত্তার জন্যে পূর্ববর্তী হুমকি হয়ে রয়েছে, বহির্বিশ্বে তাদের সর্বসাম্প্রতিক কূটনৈতিক সদিচ্ছার মনোভাব ফলাও করে প্রচারিত হওয়া সত্ত্বেও। আজ মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা নীতি বিষয়ক বাৎসরিক এক নিবন্ধে যে মূল্যায়ন উপস্থাপিত হয়েছে তাতেই এ বিশ্লেষণের বিষয়টি স্থান পেয়েছে। সামরিক বাহিনী উল্লেখ করেছে উত্তর কোরিয়া 3টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, 40-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পরীক্ষামূলকভাবে 2016 পর থেকে নিয়ে এ পর্যন্ত, এবং এর কোনো কোনোটা জাপানের মাথার ওপর দিয়ে আকাশ সীমা দিয়ে পাড়ি জমিয়েছে। কম্বোডিয়ায় বিতর্কিত যে নির্বাচন প্রধানমন্ত্রী হুন সেনের ক্ষমতা কক্ষিগত করে রাখাকে সম্প্রসারিত করে, তারই প্রেক্ষিতে দেশটির বিলুপ তো বিরোধী দলীয় পার্টির 14 সদস্যকে এখন মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রনমপেনের প্রেসার কারাগার থেকে ওই 14 জনকে মুক্তি দেওয়া হয়। এরা ক্যাম্বোডিয়ার রাজার কাছ থেকে ক্ষমা মঞ্জুরি পেয়েছেন। পাকিস্তানের এক ক্রিকেট খেলোয়াড়, মুসলিম বিরোধী, মার্কুটে ওরন্দাজ রাজনীতিবিদ গ্রিট ওয়াইল্ডার্স ইসলামের রসুলুল্লাহ হযরত মোহাম্মদের চেহারা নিয়ে ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার যে আয়োজন করেন, সে তার জন্যে তাঁর প্রাণনাশের পুরস্কার স্বরূপ অর্থ ঘোষণা দিয়েছেন। খালেদ লতিফ গ্রিট ওয়াইল্ডার্সের মাথার দাম ধার্য করেন $24,000। স্পট ফিক্সিংয়ের দায়ে গত বছর খালেদ লতিফকে 5 বছরের জন্য ক্রিকেট খেলায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। গ্রিট ওয়াইল্ডার্স বলেন, প্রতিযোগিতার জন্য 200+ কার্টুন পেয়েছেন তিনি। আমেরিকান কার্টুনিস্ট বস ফস্টিন বিচারকের দায়িত্ব পালন করবেন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন, ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিরা কিবরিয়া এবং সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা
সরকার কবিরুদ্দিন, আমরা এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.